नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे शील प्रभुपाद की जय। हरे कृष्ण। आज के शेष दिन हमें देखी कतटुकु कवर करते पारी, अनेकटा एगिए गेछि। आमरा कुरुक्षेत्र युद्धे एसे गेछि, एटाई बोलते गेले महाभारतेर मूल कथा। पृथ्वी धरणी देवी, पृथ्वी एकजन व्यक्ति तै नय कि না, পৃথিবী কতগুলো মাটি আর জল, এটা তার প্রকাশ। কিন্তু পৃথিবী একজন ব্যক্তি, তার নাম ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, আর আমরা কি বলি ধরতী মাতা। পৃথিবী, পৃথিবী হচ্ছে মাতা। মাতা যেমন সন্তানদের পালন করে, পৃথিবী তেমন জীবদের লালন পালন করেন। পৃথিবীর বুকেই আমরা বেঁচে আছি। তো অসুরদের অত্যাচারে পৃথিবী একসময় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করল, ভাগবতে কথা আছে পৃথিবী একটা গাভীর রূপ নিয়ে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা তখন ক্ষীরোদকশায় বিষ্ণুর কাছে গেলেন, সকলকে নিয়ে সেখানে তিনি পুরুষ সূক্তের মাধ্যমে ভগবানের প্রার্থনা করলেন, তাদের উদ্দেশ্য আসার উদ্দেশ্য জানালেন। তখন ভগবান কি বললেন, আমি আসছি। কিন্তু এখানকার ঘটনাটা একটু অন্যরকম আছে। পৃথিবী যখন এইভাবে ব্রহ্মার কাছে অনুনয় বিনয় করলেন, আমি আর থাকতে পারছি না, এই অত্যাচার মানুষের, এই রাজাদের আমি আর সহ্য করতে পারছি না, তখন ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা কলিকে ডাকল। কলিকে ডেকে বলল যে এই কলিযুগ আসছে, তোমার রাজত্ব আসছে। কলিকা কলিযুগটা হচ্ছে কলির রাজ্য। কলিও একটা ব্যক্তি, কলিও একটা ব্যক্তি। কলির মা বাবা হচ্ছে হিংসা আর ক্রোধ। এই হিংসা আর ক্রোধের সন্তান হচ্ছে কলি, আর যার অর্থ হচ্ছে বা যার পরিচয় হচ্ছে কলহ, কলহ, ঝগড়াঝাটি। এই যুগে এটা হচ্ছে না খুব, ঝগড়াঝাটি শুরু হয় কোথা থেকে, হিংসা থেকে, ক্রোধ থেকে, ঈর্ষা থেকে, ক্রোধ থেকে। ব্রহ্মা কি বললেন কলিকে, তুমি যাও, জন্ম নাও ধৃতরাষ্ট্রের পুত্র রূপে। সেই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন হচ্ছে কলির অবতার। তাহলে ওর পরিচয়টা একটু পাওয়া যাচ্ছে এখন। সব সময় কলহ করছে পাণ্ডবদের সঙ্গে, তার সব সময় সংঘর্ষ। এই দুর্যোধন হচ্ছে কলির অবতার, কলি দুর্যোধন রূপে এসেছে। তোমরা তো আগে আমি বলেছি, কালকে আমি বলেছি, মনে আছে তো তোমাদের যুদ্ধটা এড়াবার কত চেষ্টা হলো, তাই না? যুদ্ধটা এড়াবার কত চেষ্টা হলো, কিন্তু চরমে কৃষ্ণ নিজে গেলেন, গিয়ে বলেন দুর্যোধনকে ওদের রাজ্যটা ফিরিয়ে দিতে হবে না, ওদের 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন বলল কি, যুদ্ধ না করে আমি সূচ্যগ্র মাটিও দেব না ওদেরকে। যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধের আয়োজন হলো, কৌরব পক্ষে ভীষ্মকে সেনাপতি নিযুক্ত করা হলো। ভীষ্ম দূত পাঠালেন যুধিষ্ঠিরের কাছে, এই যুদ্ধ নীতি জানি, কিভাবে যুদ্ধ হবে, যুদ্ধ হবে সমসম ইয়েতে, রথির সঙ্গে রথি, যারা রথে চড়ে যুদ্ধ করছে তারা অন্য রথীদের সঙ্গে যুদ্ধ করবে, যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করছে তারা হাতির পিঠে যারা আছে তাদের সঙ্গে যুদ্ধ করবে, যারা অশ্বারোহী তারা অশ্বারোহীর সঙ্গে যুদ্ধ করবে, যারা পদাতিক তারা পদাতিকদের সঙ্গে যুদ্ধ করবে, যারা মল্ল তারা মল্ল যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবে। আর এই যুদ্ধ থেকে কেউ যদি পালাতে চায়, চলে যায়, তখন তাকে পেছন থেকে কেউ আক্রমণ করবে না। যুদ্ধে শুরু হবে সকালবেলা, আর সূর্যাস্তের পরে, সূর্য উদয়ের পরে আর সূর্যাস্তের পরে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দূতকে কখনো আক্রমণ করবে না, যারা বাদ্যকার যারা বাজনা বাজায় যুদ্ধে তাদেরকে আক্রমণ করবে না। এইভাবে সমস্ত যুদ্ধের নীতি ভীষ্ম দিয়ে পাঠালেন, যুধিষ্ঠির মহারাজ সেটা মেনে নিলেন, যুদ্ধের নীতি। এবং ভীষ্ম আরেকটা শর্ত করল যে আমি যতক্ষণ সেনাপতিত্ব করব তখন কর্ণ যুদ্ধ করে না, ভীষ্মের এই শর্ত। দুর্যোধন সেই শর্ত মেনে নিল এবং ভীষ্ম বললেন যে প্রতিদিন তিনি 10,000 রথীকে সংহার করবেন, প্রতিদিন 10,000 রথী মারবেন। তার মানে এই নয় যে কেবল কৌরব পক্ষই মারবে, পাণ্ডব পক্ষ মারবে। যেমন অভিমন্যু একা কৌরব আধেক কৌরব সৈন্যকে মেরে গেছিল, এরকম এরা সমস্ত মহাবীর। আর ওদের যে সমস্ত অস্ত্র সেগুলি সাধারণ অস্ত্র নয়, এগুলো দিব্য অস্ত্র। যেমন এক সময় ভীষ্ম অর্জুনের দিকে ছাড়লেন সর্পাস্ত্র, সেই অস্ত্রটা থেকে বান থেকে হাজার হাজার সাপ এড়িয়ে এলো অর্জুনকে খাওয়ার জন্য। অর্জুন কি করলো, অর্জুন গরুর অস্ত্র ছাড়লেন, আর সে গরুর এসে সব সাপ খেয়ে ফেলল। এগুলি কি গল্প কথা? আমি যেটা বলেছিলাম কালকে যে পিঁপড়ের কাছে যদি মানুষের কথা বলা হয়, পিঁপড়ে বললো এগুলো তো গল্প কথা, এগুলো কখনো সম্ভব। হ্যাঁ, এখন এদের কাছে আমরা ওই পিঁপড়ের মতো মনে করে নিও যে আমরা পিঁপড়ে, আর এরা সব হচ্ছে মানুষ। আর এদের যে ক্ষমতা সেটা অস্বাভাবিক ক্ষমতা। এই সৈন্যসজ্জা যখন তারা আলোচনা করছে যুদ্ধের আগে, যুধিষ্ঠির মহারাজ অর্জুনের সঙ্গে আলোচনা করছে যে অর্জুন ওদের সৈন্য তো 11 অক্ষৌহিণী, আমাদের কেবল 7 অক্ষৌহিণী, প্রায় আমরা ওদের অর্ধেক। আর ওদের পক্ষে দেখো কি রয়েছে, ভীষ্ম রয়েছে যে প্রায় বলতে গেলে অমর। ভীষ্ম একাকি একা পরশুরামকে পরাজিত করেছে, ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি, ভীষ্ম বলতে গেলে অজেয়। আর ভীষ্ম তো সাধারণ ব্যক্তি নন, তিনি গঙ্গার পুত্র এবং রয়েছে দ্রোণাচার্য, তাকেও কেউ হারাতে পারে না। দ্রোণাচার্যের ইয়ে রয়েছে, আশীর্বাদ রয়েছে শিবের কাছ থেকে যে যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে কেউ তাকে মারতে পারবে না। অশ্বত্থামা, কর্ণ, এরা সমস্ত মহা মহা রথী, মহাযোদ্ধা। আর আমাদের দেখো, আমরা এতদিন বনে বনে কাটিয়ে এসেছি, আমাদের কি হবে? আমরা এই যুদ্ধটা কি আমরা টিকতে পারবো ওদের সামনে? তখন অর্জুন কি বললেন, কোনো ভয় নেই, ওদের পক্ষে যদি দেবতারাও আসে, যদি ইন্দ্র এসে যুদ্ধ করে, সূর্য এসে যুদ্ধ করে, যম এসে যুদ্ধ করে, দেবতারাও এসে যুদ্ধ করে, কোনো ভয় নেই। কেন? কেন আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে, আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে, আর ভয় কি? এইভাবে অর্জুন আর একটা কথা বললেন, যথাধর্ম যথাধর্ম তথা কৃষ্ণ। যেখানে ধর্ম রয়েছে সেখানে কৃষ্ণ রয়েছে, তথা জয়। আমরা তো ধর্মের পথ থেকে বিচলিত হইনি কখনো, তাই কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছে। তাহলে কৃষ্ণকে রাখার উপায়টা কি? ধর্ম। আর এই যুগের ধর্মটা কি? এই যুগের ধর্ম, কলিকাল কলিযুগের ধর্ম, হরি নাম সংকীর্তন। কলিযুগে যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। আর কলিযুগের মন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মনে থাকবে তো? যথা ধর্ম তথা কৃষ্ণ। তোমরা ভালো করে এই এই ধর্মের পথটাকে মেনে চলো, এই কলিযুগের ধর্মটাকে পালন করো, নাম সংকীর্তন। কিভাবে করবে? চারটে নিয়ম পালন করে করবে, কেননা তার মধ্যে সেই চারটে পায়ের উপর, সেই চারটে স্তম্ভের উপরে ধর্ম দাঁড়িয়ে রয়েছে, ধর্ম অবস্থান করছে। সেই চারটে স্তম্ভ কি? সত্য, শৌচ, তপ, দয়া। সত্য, শৌচ, তপ, দয়া। আর এই চারটে স্তম্ভ যখন ভেঙে যায় তখন কি হয়? তখন আমি সাহার, আসপান বা নেশা, অবৈধ সঙ্গ, জুয়া। সেই জন্য এই চারটে কাজ আমরা কখনো করব না। আমরা আমিষ আহার করব না, শুধু আমিষ আহার করব না, এই কব নাই, আমরা কৃষ্ণকে না দিয়ে কিছু গ্রহণ করব না, আমরা কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করব না। আমরা কৃষ্ণের প্রসাদ রূপে গ্রহণ করব। যদি যদি সম্পূর্ণ আয়োজনের মাধ্যমে যদি না করা যায়, অন্তত যেটা আমরা গ্রহণ করছি ওটা মনে মনে অন্তত কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করব। হ্যাঁ, অনেক সময় হয় যে, অনেক সময় তোমাদের এরকম পরিস্থিতি হবে যে বাইরে কিছু খেতে হবে, তবে সেটা গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করে নিও। আর ভগবান হৃদয় রয়েছেন, সুতরাং ভগবানকে নিবেদন করলে ভগবান প্রসন্ন হবেন। কিন্তু তবুও যুধিষ্ঠির মনে, মহারাজের মনে ভয় রয়ে গেল। তখন অর্জুন কি বললেন, এদের তুমি কতবার পরাজিত করেছি, কতবার তো এদের পরাজিত করেছি। মনে আছে কৌরব সৈন্য আমরা যখন কাম্যক বনে ছিলাম তখন দুর্যোধন ও সৈন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, গন্ধর্ব চিত্ররথদের হারিয়ে দিয়েছিল, চিত্ররথরা হারালো আর আমি আর ভীম গিয়ে ওদের চিত্ররথকে হারিয়ে দিয়েছি। তারা যখন বিরাট রাজার গাবি চুরি করতে এসেছিল সব সৈন্য সামন্ত, আমি একা ওদেরকে পরাস্ত করেছি। সুতরাং এইটাই হচ্ছে কৃষ্ণ সঙ্গে থাকার ফল। কৃষ্ণ যদি সঙ্গে নাও থাকেন, কৃষ্ণ আমরা যদি কৃষ্ণের শরণাগত হয়ে থাকি, কৃষ্ণ সব সময় থাকেন আমাদের সঙ্গে, কৃষ্ণ তো আছেন সর্বত্র। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এইভাবে অর্জুন যুধিষ্ঠির মহারাজকে আশ্বাস দিলেন, যুদ্ধক্ষেত্রে এসেছে সকলে, শঙ্খধ্বনি হল, পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র, এইভাবে ইয়ে হলো, শঙ্খধ্বনি হলো, ওই পক্ষেও শঙ্খধ্বনি হলো, শব্দ স্তুমূল অভবত। এবং সেখানে বলা হচ্ছে যে সেই শঙ্খধ্বনি শুনে মনে হচ্ছে যেন হাজার হাজার বাজ পড়ছে। তখন অর্জুন কৃষ্ণকে বললেন যে দেখো, দেখি গিয়ে দেখি তো কার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। তখন অর্জুন যখন দেখল তার বিপক্ষে কারা রয়েছে, তখন সেই তার ফলে অর্জুন বিষণ্ণ হয়ে পড়লেন, দেখো কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না। কথং ভীষ্মম অহং সংখে দ্রোণং চ মধুসূদন ইশুভি প্রতিয়ৎসামি পূজার্হ বরিসূদন। ভীষ্ম দ্রোণ এরা আমার পূজনীয় পূজার্হ। হে কৃষ্ণ ইশুভি প্রতিয়ৎসামি, কিভাবে আমি ওদের বিরুদ্ধে বাণ ত্যাগ করব ওদেরকে সংহার করার জন্য। এইভাবে অর্জুন তার মনের দুঃখ কৃষ্ণকে জানালেন। অর্জুন বলল আমি সবকিছু ছেড়ে দিয়ে বরং বনবাসী আমি বরং ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করব, কিন্তু ওদের রক্তমাখা এই রাজ্য আমি ভোগ করতে পারবো না। তখন অবশেষে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে ও ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, কি করণীয়, এরকম একটা অবস্থায় অর্জুন কি করলো, কৃষ্ণকে গিয়ে বললো, কৃষ্ণকে বলল কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সম্মূঢ় চেতা। ধর্ম সম্মূঢ় চেতা, ধর্ম যে কি সেটা আমি এখন বুঝতে পারছি না, অতএব শিষ্যস্তেহং সাধি মান্তাং প্রপন্নম, আমি তোমার শরণাগত হলাম, তুমি আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করে আমাকে প্রকৃত পথ দেখাও। এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের অজ্ঞতা জানতে পেরে শ্রী গুরুদেবের কাছে গিয়ে উপদেশ চাওয়া, কি করব আমি এখন। আর কৃষ্ণের মতো যদি গুরু থাকে তাহলে আর চিন্তা কি আছে, তেমনি প্রভুদের মতো যখন গুরু আছে আর চিন্তা কি। কৃষ্ণের কথাটা প্রভুপাদ আরো সরল করে বুঝিয়ে দিয়েছেন, তাই নাকি? ভগবদ গীতা পড়ে আমরা কি বুঝতে পেরেছি, মহাভারতের ভগবদ গীতা পড়ে আমরা, অন্তত আমি তো বলবো আমি কিছু বুঝিনি, কিন্তু প্রভুপাদের কাছে যখন এলাম তখন সব কিছু একেবারে জলের মতো হয়ে গেল। কৃষ্ণ শ্রীর প্রভুপাদ কি সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন ভগবদ গীতার মর্ম কি। প্রথম কথা, ভগবদ গীতা যথাযথ, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, যথাযথ। মানেটা কি? কৃষ্ণ যেভাবে বলেছেন, অর্জুন যেভাবে বুঝেছেন, এইটাই হচ্ছে যথাযথ। কৃষ্ণ তো ভগবদ গীতা কতগুলো মূর্খ পণ্ডিতদের জন্য বলেনি, বড় বড় পণ্ডিত, পিএইচডি, ডি ফিল, ডি লিট, বড় বড় পণ্ডিত, কিন্তু কি করেছে, ভগবদ গীতার উপরে ইয়ে লিখেছে, ভাষ্য লিখেছে, কিন্তু সেই ভাষ্যটা কি, তাদের মূর্খতার প্রকাশ। সত্যিকারের জ্ঞানটা কি, কৃষ্ণ যেভাবে বলেছেন, অর্জুন যেভাবে বুঝেছেন, সেইভাবে ভগবদ গীতা নিতে হবে। কিন্তু এরা কি করেছে, নিজেদের মন গড়া কতগুলো কথা ঢুকিয়েছে। ও কুরুক্ষেত্র যুদ্ধ, কুরুক্ষেত্র বলে কোনো জায়গা নেই, আরে এখনো কুরুক্ষেত্র রয়েছে চোখের সামনে, দু পয়সা খরচ করলে ট্রেনে করে ওখানে যেতে পারে, কুরুক্ষেত্র বলে কোনো জায়গা নেই, এই শরীরটা হচ্ছে কুরুক্ষেত্র। এই শরীরটা হচ্ছে কুরুক্ষেত্র, পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে পঞ্চ পাণ্ডব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রভুপাদের ভগবদ গীতায় কি আমরা পাচ্ছি, প্রথম থেকে আমরা জানতে পারছি, প্রভুপাদ তার উপ ইন্ট্রোডাকশনে প্রভুপাদ এইভাবে ইয়ে দিচ্ছেন, ভগবদ গীতায় পাঁচটা তত্ত্ব বিশ্লেষণ হয়েছে, কি কি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এই তিন, এই পাঁচটি হচ্ছে ভগবদ গীতার মূল বিষয়। ঈশ্বর, ঈশ্বরকে সমস্ত জগতের যিনি প্রভু, তিনি কে, কৃষ্ণ। এটা প্রভুপাদের কথা না, এটা কৃষ্ণের কথা, কৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞানম অপোহনম চ। কৃষ্ণ নিজে নিজেই এগুলো তার পরিচয় দিচ্ছেন, তাহলে আর অসুবিধার কি আছে, ঈশ্বরকে একলে ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, ব্যাস, বোঝে কি খুব একটা অসুবিধা আছে, কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর জানা গেল, ঈশ্বরকে, জীবকে, আমরা হচ্ছি জীব, আমরা হচ্ছি জীব, তাহলে কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, আর আমরা কি, আমরা কি ঈশ্বর, আমরা ঈশ্বরের অংশ, যেমন সূর্য, সূর্যের কিরণ, সূর্যের কিরণটাকে কেউ বলবে ও এইটা সূর্য, কেউ বলবে না, যদিও গুণগত ভাবে কিরণ আর সূর্য একই, সূর্যে তাপ আছে, আলোক আছে, কিরণেরও তাপ আছে, আলোক আছে, কিন্তু সূর্য হচ্ছে পূর্ণ আর কিরণটা হচ্ছে তার অংশ। তেমনি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম, সমস্ত নিত্যের মধ্যে তিনি হচ্ছেন নিত্য, আমরাও নিত্য, আমাদের আত্মাটাও নিত্য, আর ভগবানও নিত্য। চেতনশ্চেতনানাম, আমরা চেতন, ভগবানও চেতন, কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা তিনি হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছি অংশ। বুঝতে খুব একটা অসুবিধা হয়, আর সেই যে আমাদের ইয়েটাকে, পরিস্থিতিটা কিরকম সেটা কিভাবে বোঝানো হচ্ছে, তটস্থা, তটস্থা, তটরেখা, নদীর তট কাকে বলে জানো তো? তট কাকে বলে? যেখানে নদীর জল আর স্থলটা ভাগ হয়ে যায়, একটা রেখা, তাই না? এইদিকে স্থল, এদিকে জল। ঠিক তেমনি আমরা ভগবানের অন্তরঙ্গ শক্তিতে থাকতে পারি, আমরা ভগবানের বহিরঙ্গ শক্তিতে থাকতে পারি। এই প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? ভগবানের বহিরঙ্গ শক্তিতে আছি। আর এই বহিরঙ্গ শক্তিটার রূপটা কিরকম? ভূমি রাপ অনল বায়ু খং মন বুদ্ধির এবচ অহংকার ইত্যংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই আটটি উপাদান দিয়ে, আটটি তত্ত্ব দিয়ে এই জড়া প্রকৃতি তৈরি হয়েছে। কিন্তু অপরে অমিতস্তন্নাম, এই প্রকৃতিরটি হচ্ছে অপরা, নিকৃষ্ট। কিন্তু প্রকৃতিং বৃদ্ধি মে পরাং, কিন্তু তার উপরে একটা উৎকৃষ্ট শক্তি রয়েছে। পরা অপরা, নিকৃষ্ট উৎকৃষ্ট। উৎকৃষ্ট শক্তি কোনটা? উৎকৃষ্ট শক্তি হচ্ছে চিৎ জগৎ, আর নিকৃষ্ট শক্তি কোনটা? এই জড় জগৎ। আর তট কোথা কোথায়? তটস্থ কারা? আমরা। এখন আমরা এখানে, আমরা এখন কোথায় আছি? কোথায় আছি আমরা? কি এখন উৎকৃষ্ট প্রকৃতিতে আছি? আমরা কোথায় আছি? নিকৃষ্ট প্রকৃতিতে আছি, জড়া প্রকৃতিতে আছি। আর এখানে আমরা কি করছি? জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করছি, ভোগ করার চেষ্টা করছি। আর কি হচ্ছে? প্রকৃতিও একজন ব্যক্তিত্ব, প্রকৃতিও ব্যক্তি, মহামায়া। আর আমরা যতই এই জগৎ থেকে ভোগ করতে যাচ্ছি, মহামায়ার হাতে একটা ত্রিশূল আছে, সে মহাময়ের ত্রিশূল দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে, করো ভোগ করো, যত ভোগ করতে যাচ্ছি ত্রিশূল রাখতে। এইভাবে আমরা এটা কেন, এই আয়োজনটা কেন? যাতে আমাদের চেতনা ফিরে আসে, বুঝতে পারে, মার খেতে 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 বুঝতে পারে, আরে এটা তো ঠিক নয়। যেমন কুকুরকে যখন শিক্ষা দেওয়া হয়, কুকুরটাকে ভুল করে তখন কুকুরটাকে পেটানো হয়, আর কুকুরটা যখন ভালো কাজ করে তখন তাকে বিস্কিট দেওয়া হয়। হ্যাঁ, তারপরে কুকুরটা বুঝতে পারে কোন কাজটা করলে বিস্কিট পাবে আর কোন কাজটা করলে মার খাবে। হ্যাঁ, আমরা সেরকম, আমরা মনে করতে পারি যে আমরা তো অনেক উন্নত বুদ্ধির সম্পন্ন, তো আমাদের উন্নত বুদ্ধির পরিচয়টা কিভাবে পাব? যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো কি করলে বিস্কিট পাবো আর কি করলে মার পাবো। আর শুধু তাই নয়, এটা এমনই একটা আমাদের আয়োজন ভগবানের, যেখানে ওই ঠিক মতো কাজ করলে আমরা বিস্কিট নয়, আমরা অমৃত পাবো। তখন আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। জদগত্বান নিবর্তন্তে স্তদ্ধাম পরম মম, ওখানে একবার চলে গেলে ব্যাস আর এখানে ফিরে আসতে হবে না। এই জগৎটা কি? এই জগৎটা মৃত্যুর জগৎ, মর্ত লোক, আর ওই জগৎটা অমরত্বের লোক। সেখানে গেলে মৃত্যু নেই, সেখানে গেলে দুঃখ নেই, সেই জগৎটা আনন্দময়, সেই জগৎটা নিত্য আনন্দময় এবং জ্ঞানময়। কত সরল ভাবে ভগবান এই শিক্ষাগুলো দিয়েছেন গীতার মাধ্যমে, তোমরা কি বুঝে নিয়েছ তো? আর কাল আছে, ঈশ্বর, জীব, প্রকৃতি, তারপরে কাল এবং কর্ম। কালটা কি? যা কিছু হচ্ছে কালের প্রভাবে হচ্ছে, সময়, সব কিছু সময়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে। কাল, কালটাও নিত্য, যদিও এখানে কাল অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন রূপে রয়েছে, কিন্তু কালও নিত্য, কিন্তু কর্মটা নিত্য নয়, কর্মটার পরিবর্তন হতে পারে। আমরা যখন আমরা যেভাবে কর্ম করি সে অনুসারে আমরা ফল ভোগ করি। যাই হোক, এই ভগবদ গীতার মাধ্যমে ভগবান অর্জুনকে যথার্থ উপদেশ দিলেন। অর্জুন বলেছিল, আমি বুঝতে পারছি না কি করা করব, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সর্মোর পৃচ্ছা চেতা যচ্ছেয়সাত নিশ্চিতং ব্রুহিতং মে। সে কি করলে আমার ভালো হবে সেটা তোমাকে আমাকে বলে দেওয়া, এই কি করলে ভালো হবে সেটাই কৃষ্ণ বোঝালেন। এখন তোমরা বুঝতে পেরেছ কি করলে ভালো হবে? হ্যাঁ, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে? ভগবানের স্মরণ নিয়ে থাকলে ভালো হবে। এবং তাই যখন ভগবদ গীতা কৃষ্ণ অর্জুনকে শোনালেন, তখন শেষে অর্জুনকে অর্জুন কি বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আর আমি মোহিত নই, আর আমি বিমোহিত নই, বা আমি অজ্ঞান নই। কিভাবে? তৎপ্রসাদা মায়াচ্যুত, হে অচ্যুত কৃষ্ণ, তোমার প্রসাদে আমি, আমার মোহ দূর হয়ে গেছে। এখন করিষ্যে বচনং তব, তুমি যেটা বলবে আমি সেটা করব। কৃষ্ণ কি বললেন, ভালো ছেলে যুদ্ধ করো, ব্যাস কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হল। এইভাবে প্রচন্ড যুদ্ধ শুরু হল। ভীষ্ম এমন প্রচন্ড ভাবে যুদ্ধ করতে লাগলেন যে পাণ্ডবেরা একেবারে ছন্ন ভিন্ন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, শক্তি বিপর্যস্ত হল। কিন্তু তখন অভিমান এসে ভীষ্মের সামনে দাঁড়াল, বালক অভিমান, 16 বছর হয়নি, আর 15 বছর 11 মাস কয়েকদিন। সে এমন পরাক্রমী যুদ্ধ করল, ভীষ্ম বাহবা দিল ওকে, তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে কৌশল। অর্জুন বলল, এ সত্যি, ভীষ্ম বললেন, এ সত্যি দ্বিতীয় অর্জুন অভিমন্যু, আর হবে নাই বা কেন? অর্জুনের পুত্র আর সুভদ্রা কৃষ্ণের বোনের পুত্র, কৃষ্ণের কাছে লালিত পালিত হয়েছে, কৃষ্ণের কাছ থেকে সমস্ত শিক্ষা লাভ করেছে, অস্ত্র শিক্ষা, তাহলে তার পরাক্রম তো সহজেই অনুমান করা যায়। তারপরে অর্জুন এখানে এলো, এসে এইভাবে দুপক্ষে প্রচন্ড যুদ্ধ হতে শুরু করল। কৌরব সৈন্য বিধ্বস্ত হল, পাণ্ডব সৈন্য বিধ্বস্ত হল, বহু সংখ্যক সৈন্য মারা গেল। এইভাবে তৃতীয় দিন যখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধের পরে যখন ফিরে গেল, এমন অবস্থা, ভীষ্ম দ্রোণ এদেরকে ইয়ে করা যাচ্ছে না, অনেক অনেক সৈন্য মারা যাচ্ছে প্রতিদিন, আবার অর্জুনও তেমন অনেক ইয়ে মারছে। কিরকম যুদ্ধের ইয়েতে তৃতীয় দিনে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এই যুদ্ধ আমি আর করব না, এত লোক মারা যাচ্ছে, এত সৈন্য মারা যাচ্ছে। কৃষ্ণকে বলল যে আমি এই যুদ্ধ বন্ধ করে দেব, বন্ধ করে দেব। তখন এইভাবে তো যুধিষ্ঠির মহারাজ যখন তার দুঃখের কথা কৃষ্ণকে জানালেন এবং বললেন, যে এই যুদ্ধ আমি করতে চাই না, রাজ্য সুখ চাই না আমি। অর্জুন যে কথা বলেছিল যুধিষ্ঠির মহারাজ এখন সেই কথাই বলছে। তখন কৃষ্ণ কি বলল যুধিষ্ঠির মহারাজকে, আশ্বাস দিল যুধিষ্ঠির সমস্ত আয়োজন আমি করে রেখেছি, এটা শুধু কালের প্রতীক্ষা। মনে আছে ব্রহ্মা কেন কলিকে বলল দুর্যোধন হয়ে আসতে? এই পৃথিবীর ভার লাঘব করার জন্য, ক্ষত্রিয়দের মারবার জন্য। ক্ষত্রিয়রা মরছে ভালোই তো, এই জন্যই তো আমি এসেছি, যে পৃথিবীর ভার হরণ করার জন্য। মনে আছে ভাগবতে কে কে পড়েছে? পৃথিবীর ভার লাঘব করার জন্য ভগবান এসেছেন। এই সূত্রে আমি একটা কথা অনেক সময় বলি, যে তোমরা জানো জরাসন্ধ কতবার আক্রমণ করেছিল? 17 বার, 18 বার করেছিল, 18 যাই হোক, 17 বার আক্রমণ করার পরে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ আর বলরাম, ওদের তো কেউ নেই সেদিকে তাদের পক্ষে, কেননা কংসের যারা সঙ্গে সামন্ত ছিল তাদের অধিকাংশই কংসের মৃত্যুর পরে পালিয়ে গেছে, চলে গেছে। আর মুষ্টিমেয় কয়েকজন আছে, কিন্তু কৃষ্ণ বলরামই ওই 23 লক্ষ, আমি সরি, 23 অক্ষৌহিণী সৈন্যের সঙ্গে করছে সংগ্রাম করছে, সবাইকে মেরে ফেললো, কেবল জরাসন্ধকে বাঁচিয়ে রাখল। জরাসন্ধ পালিয়ে গেল, আবার 23 অক্ষৌহিণী নিয়ে এলো, আবার কৃষ্ণ তাদের সকলকে মেরে ফেললো, জরাসন্ধকে ছেড়ে দিল। তো মনে হচ্ছে কৃষ্ণ যেন জরাসন্ধকে মারতে পারছে না। অনেকের মনে এইটাই ছিল, জরাসন্ধ অজেয়, জরাসন্ধকে মারতে পারেনি কৃষ্ণ। কিন্তু আসলে এই প্রশ্নটা আসে, কৃষ্ণ জরাসন্ধ মারল না কেন? আমার উত্তরটা কি, জরাসন্ধ হচ্ছে কৃষ্ণর রিক্রুটিং এজেন্ট। রিক্রুটিং এজেন্ট মানে জানো, যে চাকরি করার জন্য যাদের লোকদের নিয়ে আসে, এজেন্ট কোম্পানির লোকের দরকার, রিক্রুটিং এজেন্টকে সংবাদ দেয় আমার এতজন আইটি ইঞ্জিনিয়ার লাগবে, এতজন কেন লাগবে, এতজন গার্ড লাগবে, ওরা সব সাপ্লাই দেয়। তো জরাসন্ধ কৃষ্ণ রিক্রুটিং এজেন্ট, কৃষ্ণকে নিজেকে যেতে হচ্ছে না, জরাসন্ধ কৃষ্ণের কাছে নিয়ে আসছে আর কৃষ্ণ ওদেরকে শেষ করে দিচ্ছে। এভাবে 17 বার হলো, 18 বারের বার জরাসন্ধ মারল না, কেন ওদের দিয়ে আরো কিছু করাবার ছিল। হ্যাঁ, ওই 18 বার যখন এসেছিল তখন এরা সব ছিল, দুর্যোধন, কর্ণ, শাল্য, শিশুপাল, দন্তবক্র, এরা সব ছিল। তো এদের মেরে ফেললে তো চলবে না, তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে কি করে? কেন আর এখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অন্য সমস্ত যারা বাকি ছিল তাদের সকলকে নিয়ে আসা হলো, নিয়ে এসে কৃষ্ণ তাদের সংহার করার ব্যবস্থা করল। সেইটাই কালক পক্ষান্তরে কৃষ্ণ দুর্যোধনকে বুঝিয়ে দিল, একটু অপেক্ষা করো না, যুদ্ধ হচ্ছে মরুক কিছু, ওদের মারবার জন্যই তো আমি এই আয়োজন করেছি। কিন্তু সমস্ত আয়োজন আমি করে রেখেছি, যা হবার সেটা হবেই, সে নিয়ে তুমি চিন্তা করুন। এর থেকে আমরা কি জানতে পারছি, যা হবার সেটা হবেই। তার মানে এই নয় যে যা হবার তাই হবে, ওকে যুধিষ্ঠির যুদ্ধ করার দরকার নেই, অর্জুন যুদ্ধ করার দরকার নেই, না করতে হবে, করিষ্যে বচনং তব। যা হবার তা হবে ঠিকই, তবে আমরা কৃষ্ণের হয়ে কাজ করব। কার হয়ে কাজ করবে, মায়ের হয়ে কাজ করবে না কৃষ্ণের হয়ে কাজ করবে? আমি ঠিক শুনতে পেলাম না, কে কৃষ্ণের হয়ে করবে? খুব ভালো, তাহলে মনে হয় মায়ের জন্য কেউ করবে না, ঠিক তো? দেখি তো একটু মায়ের জন্য কে করবে, কয়েকটা হাত উঠেছে। ওকে, গুড লাক। যুদ্ধের শেষে প্রত্যেক দিনই দুর্যোধন গিয়ে ভীষ্মের কাছে আবেদন করে, ভীষ্মের কাছে তাকে অপবাদ দেয়, আপনি পাণ্ডবদের স্নেহের বশবর্তী হয়ে আপনি ওদেরকে হত্যা করছেন না, ভালো হতো কর্ণকে যদি সেনাপতি বানাত, আপনার জন্য কর্ণ যুদ্ধ করছে না। ভীষ্ম ওকে বলল যে দুর্যোধন, কর্ণের কি ক্ষমতা আছে, ও খালি আস্ফালন করে, বড় বড় কথা বলে, কি ক্ষমতা আছে? কর্ণ তো পালিয়েছিল, যখন চিত্রসেন কাম্যক মনে দুর্যোধন আর তোমার সৈন্য সামন্তদের যখন আক্রমণ করেছিল, পরাজিত করেছিল, কর্ণ কোথায় ছিল, শকুনি কোথায় ছিল, তো পালিয়ে গিয়েছিল। আর তুমি বড় বড় কথা বলছো, কর্ণকে থাকলে এই হতো, কর্ণ থাকলে এই হতো। যাই হোক, আমি দেখে নেব কালকে। এবং দ্রোণেও আশ্বাস যে পরের দিন পাঞ্চাল বংশ নিধন করব। এবং তখন ভীষ্ম একটা বলেছিল যে শিখণ্ডী থাকলে আমি পরাক্রম প্রদর্শন করতে পারছি না, ওকে দেখলে অঙ্গল হয় বলে আমি ইয়ে করি। তো ওরা ঠিক করলো যে অশ্বত্থামা, জয়দ্রথ আর সোমদত্ত কে ইয়ে করা হলো যে কালকে তোমরা শিখণ্ডীকে মেরে ফেলো, যে করেই হোক শিখণ্ডীকে মেরে ফেলো, তাহলেই ভীষ্ম ভালো করে যুদ্ধ করতে পারবে। আর দ্রোণাচার্য ইয়ে করলো, প্রতিজ্ঞা করলো যে কালকে আমি পাঞ্চাল বংশ ধ্বংস করে দেব। গুপ্তচর থাকত, গুপ্তচর এসে যুধিষ্ঠির মহারাজকে কথা জানালো, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, তাহলে তো ইয়েকে রক্ষা করতে হবে, শিখণ্ডীকে রক্ষা করতে হবে, কেন শিখণ্ডীও পাঞ্চাল বংশের, শিখণ্ডীকে রক্ষা করতে হবে, সমস্ত পাঞ্চাল সৈন্যদের রক্ষা করতে হবে, তাহলে কৃষ্ণ আর অর্জুন তোমরা এদেরকে রক্ষা করো। আর এদিকে দ্রোণের সঙ্গে ধৃষ্টদ্যুম্নের যুদ্ধ হচ্ছে, ধৃষ্টদ্যুম্ন পরশুরামের দ্রোণ ধৃষ্টদ্যুম্নের প্রতি পরশুরামের অস্ত্র ত্যাগ করল, তাতে ধৃষ্টদ্যুম্ন মূর্ছিত হয়ে পড়ে, কিন্তু আবার ফিরে এসে সে রণে ফিরে আসে, শিখণ্ডীকে অশ্বত্থামা আক্রমণ করে, আর ভীম এসে শিখণ্ডীকে রক্ষা করল। এভাবে সেদিন তারা ব্যর্থ হল, দ্রোণাচার্যেরও প্রতিজ্ঞা পূর্ণ হল না। পঞ্চম দিনে ইয়ে করা হলো যে কর্ণকে নিয়ে আসা হোক, ভীষ্ম যদিও বলছে ও যা বল ভাবে বলুক, যা চায় বলুক, আমরা কর্ণকে নিয়ে আসব। তখন দ্রোণাচার্য ওতে আপত্তি করলেন, না ওটা করো না, ভীষ্মের অসন্তোষ প্রকাশ করবে, হলে ওটা অমঙ্গল হবে, সেটা করো না। এবং ষষ্ঠ দিনে পঞ্চম দিনের শেষে পরামর্শ হচ্ছে কৌরব শিবিরে, তো তারা সব ঠিক করছে যে কর্ণকে, ইয়ে দুর্যোধন ভীষ্মকে গিয়ে বলল কর্ণকে নিয়ে আসতে হবে, আপনি স্নেহের বশবর্তী হয়ে পাণ্ডবদের আপনি মারছেন না আপনি। তখন ভীষ্ম বললে দেখো পাণ্ডবদের মানে সম্ভব নয়, ওদের দেবতাদের অংশে ওদের জন্ম হয়েছে, ওদেরকে মারা যায় না এইভাবে, তোমরা আমাকে অপবাদ দিচ্ছ, তো তোমরা তো নিজেরাই তো দেখেছো, তোমরা বলছো কর্ণকে আনবে কর্ণকে আনবে, যখন গান্ধার রাজের সঙ্গে যুদ্ধ হয়েছে তখন কর্ণ কোথায় ছিল, তোমরা তো ভয় পেয়ে পালালো রণে ভঙ্গ দিয়ে। বিরাট রাজ্যের যুদ্ধের কথা এবং তিনি অর্জুনের কথা বললেন যে অর্জুন ইন্দ্রকে পর্যন্ত হারিয়েছে যুদ্ধে, যখন খান্ডববন দহন করা হলো তখন ইন্দ্র অগ্নিকে গ্রহণ করতে না দিয়ে সে বাড়ি বর্ষণ বৃষ্টি বর্ষণ করতে লাগলো, তখন অর্জুন ইন্দ্রকে প্রতিহত করেছিল। আর শুধু তাই নয়, এ কেবল এখনই নয় এই খান্ডববন দহনের জন্য, এই যে কৃষ্ণ এই যখন বলে 7 বছর মোটে তখন কি হয়েছিল জানো, গোপেরা সব ইন্দ্র পূজা করতে যাচ্ছিল, ওরা ইন্দ্র পূজা করবে, কৃষ্ণ জিজ্ঞাসা করলো 7 বছরের শিশু জিজ্ঞাসা করছে তোমরা এই সমস্ত আয়োজন কেন করছো, ও আমরা ইন্দ্র পূজা করব। ইন্দ্র পূজা করার কি দরকার, না ইন্দ্রকে পূজা করার ফলে বৃষ্টি হয় এবং আমরা বৈশ্য আমাদের গোপালক, আমরা গোপালন করি আমরা কৃষিকার্য করি, সুতরাং উপযুক্ত যথাসময়ে বৃষ্টির প্রয়োজন হয় আমাদের, এইভাবে নানা রকম যুক্তি দেয়। কৃষ্ণ বললেন না আমরা গোপালক, এই যে গোবর্ধন আছে সেই গোবর্ধনের ফলে গো বৃদ্ধি পাচ্ছে, গোবর্ধন বর্ধন মানে বৃদ্ধি, তো এই গোবর্ধনে দেখো গোবর্ধনে সে মহিমা কীর্তন করতে শুরু করলো, এই গোবর্ধনের উপত্যকায় গাভী কোচারণ করে, গোবর্ধনের ঝর্ণার জলে গাভীরা জল খায়, আমরা গোবর্ধনের গুহাতে খেলা করি, তো চলো আমরা গোবর্ধনের পূজা করি। তো নন্দ মহারাজ বলল ঠিক আছে চলো গোবর্ধনেরই পূজা করা যাক, যদিও কৃষ্ণ 7 বছরের শিশু ও যা বলে সকলে তাই মেনে নেয়। তাহলে কৃষ্ণ 7 বছরেরই হোক আর 7 দিনেরই হোক আর 70 বছরেরই হোক আমাদের কি করা কর্তব্য, কৃষ্ণ যা বলে তাই মেনে নাও। তাই যখন কৃষ্ণ বলছে মা মেকং শরণং ব্রজ তখন কি করবে, হ্যাঁ কৃষ্ণের কথা মানুষ শুনবে, যারা বুদ্ধিমান তারা কৃষ্ণের কথা শোনে আর যারা মূর্খ তারা কৃষ্ণের বিরুদ্ধাচরণ করে। তা আমি জানি তোমরা সকলে খুব বুদ্ধিমান, আমি বারবার সেই পরিচয়টা পাচ্ছি তোমাদের কাছ থেকে, হ্যাঁ তোমরা সত্যিকারের বুদ্ধির বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছ। এই কৃষ্ণ তখন ওরা গোপা গোপেরা তখন গিয়ে গোবর্ধন পূজা করল, আর ইন্দ্র সেজে গুজে বসে আছে যে ওর পূজা হবে, কেউ আর পূজায় ডাকছে না ওকে, ইন্দ্র ভাবে কি ব্যাপার, সে যখন জানতে পারল যে তার সমস্ত পূজার আয়োজনগুলি দিয়ে এখন এই পাহাড়টার পূজা হচ্ছে, তখন ইন্দ্র কুপিত হয়ে ক্রোধান্বিত হয়ে ঠিক করলো কি যে এই গোপেদের আমি ধ্বংস করে দেব। তখন কৃষ্ণ কি করেছিল জানো, তোমরা কে কে জানো, আমি জানি তোমরা সকলেই জানো, আমি বল তোমরা আমার বলার অপেক্ষা করছো, কৃষ্ণ তার বাঁ হাতে গোবর্ধন পর্বতটা তুলে ধরল, শুধু তাই নয় সাতি পর্বত থেকে ধরে রাখলো, ইন্দ্র অনর্গল বর্জ্য বৃষ্টিপাত করতে লাগল, এক বজ্রের আঘাতে পাহাড় চূর্ণ হয়ে যায়, কিন্তু এই পাহাড়টি ক্রমান্বয়ে বর্জ্য বর্ষণের ফলেও কিছু হলো না, ইন্দ্র তখন ভাবল আরে কি হলো, কি হলো, যেহেতু কৃষ্ণই পর্বত থেকে ধরে আছে, ব্যাস রাখে কৃষ্ণ মারে কে, গোবর্ধনের কোনো ক্ষতি হল না, অসংখ্য বজ্রাঘাতের কোনো ক্ষতি হল না। তো তোমরা এই বিচার করে দেখো তোমরা কার সঙ্গে যুদ্ধ করছো। অর্জুনের পরাক্রম তো তোমরা দেখেইছ, আর কৃষ্ণকে একটু বোঝার চেষ্টা করো, বুদ্ধি দিয়ে বিচার করো, তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। এইভাবে ভীষ্ম বললেন যে কৃষ্ণ যার সহায় কে তাকে মারবে, এবং সেই ক্ষেত্রে তুমি বুঝিয়ে দিলেন দুর্যোধন আমরা যুদ্ধ করছি ঠিকই, কিন্তু এই যুদ্ধে তোমার জয় হবে না, কেন তুমি অধর্মের পক্ষ অবলম্বন করেছ, অধর্মের জয় কখনো হয় না, সাময়িকভাবে অধর্ম তার প্রাধান্য বিস্তার করতে পারে কিন্তু কালক্রমে অধর্মের জয় হয় না। জয় কার হয়? যথা ধর্ম তথা, আমি আগে কি বলেছিলাম, অর্জুন কি বলেছিল, যথা ধর্ম তথা কৃষ্ণ তথা জয়, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আর যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে সেখানে শ্রী ঐশ্বর্য জয় বিজয় বিভূতি ভূতি এগুলো অবশ্যই থাকবে, যেখানে কৃষ্ণ আছে সেখানে ঐশ্বর্য থাকবে, কেননা যেখানে কৃষ্ণ আছে সেখানে লক্ষ্মী দেবী আছে, আর যেখানে লক্ষ্মী দেবী আছে সেখানে ঐশ্বর্য আছে, যেখানে অর্জুনের মতো বীর রয়েছে কৃষ্ণের সহায়তা আশ্রয় করে জয় অবশ্যম্ভাবী। অতএব বারবার এইভাবে দুর্যোধনকে বোঝানো হলো, তুমি বৃথা জয়ের আশা করছো, জয় তোমার হবে না। সপ্তম দিনে, যুদ্ধের সপ্তম দিনে দুর্যোধন তো খুব কূটনীতিবিদ, সেই গিয়ে প্রথমে ভীষ্মের প্রশংসা করল, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন, আপনি আপনার গুরুদেবকে পরাজয় করেছেন, পরশুরামকে পরাজয় করেছেন, যে 21 বার ক্ষত্রিয়দের পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল তাকে আপনি পরাজিত করেছেন, আপনার ক্ষমতা কি অসীম, তাহলে এই যুদ্ধে আপনি কেন সেই বল প্রদর্শন করছেন না?